اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو مرض حابس أو سلطان جائر ثم مات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا. بزرگان محترم، দুটো বিষয় আলোচনা করতে চাই। একটা হল কোরবানি আসতেছে, এখন যে মাসে আমরা আছি এই মাসের নাম হল জিলহিজ্জা। জিল সবাই ভুল করেছেন, বুঝে শুনে কইবেন না। আপনারা বুঝে শুনে বলবেন না, পরীক্ষা সব ফেল করছেন। এই মাসের নাম হল জিলকাদা। এই মাসের নাম কি? জিলকাদা। শাব্দিক অর্থ হয় অবসর পালন, ফ্রি থাকা। তা শাব্দিক অর্থ ফ্রি থাকা। প্রশ্ন হল মুসলমানের জিন্দগিতে তো ফ্রি থাকা নেই, অবকাশ যাপন নেই, তার অবকাশ যাপন তো কবরে হবে, দুনিয়াতে নেই। এক হাদিসের মধ্যে আসছে ইয়ামুতুল মুমিনু বিআরাকিল জাবিদ, মুমিন কপালের ঘামের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করে। মুমিন কপালের ঘামের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করে, কি অর্থ? এ হাদিসের কি অর্থ? এক অর্থ হল যে আসলেই তার মৃত্যুর সময় কপাল দিয়ে অনেক ঘাম বের হয়। অনেক দারুল উলুম দেওবন্দের একজন হুজুরের মৃত্যু হইতেছিল, তোনার কপাল দিয়ে অনেক ঘাম বের হইতেছিল। তুমি সবাইকে ডেকে বললেন, তোমরা যারা যারা এই হাদিস বোঝো নাই, আমাকে দেখে এই হাদিসটা বুঝে রাখো। এই হাদিসের কি ব্যাখ্যা? আমাকে দেখে বুঝে রাখো, ঘাম হবে। এই গেল এক অর্থ। দ্বিতীয় অর্থ হল মমিন কপালের ঘামের মধ্যে দিয়ে চলে যাবে দুনিয়ার থেকে, এর অর্থ হল তার জীবনে অবকাশ যাপন নেই, সে মৃত্যু পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে যাবে। এতে কোনো গ্যাপ নেই, খালি নেই, এটাকে এই কথার দ্বারা বোঝানো হয়েছে, ঘামের দ্বারা বোঝানো হয়েছে, সে ইবাদত বন্দীর মধ্যে লেগে থাকবে। ইবাদত বন্দী করতে কষ্ট লাগে না? এই কষ্টের মধ্যে লেগে থাকবে, এই অবস্থায় চলে যাবে, কোনো অবকাশ নেই। এইলে আরাক অর্থ, প্রত্যেকটা আয়াত এবং হাদিসের বাহ্যিক অর্থ আছে, আবার বাতিনি অর্থ আছে। তো প্রথম যে অর্থ করলাম কপালে ঘাম হবে, ওটা হলো বাহ্যিক অর্থ। পরে যেটা করলাম দেশে মেহনত করতে করতে পরে যাবে, কোন সময় মেহনত বন্ধ করবে না, এ কথা বলবে না যে আমার আর ইবাদত করার দরকার নেই, আমি যা করছি আমার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আমি যা করছি আমার জান্নাতের ফয়সালা, এইটা সে কোনোদিনও বলবে না, এটা বলা সম্ভবপর না, সম্ভবপর না। কারণ হাদিসে আছে কত মানুষ জান্নাতের এত কাছে যাবে আমল করতে করতে, এত কাছে যাবে যে এক হাত বাকি, জান্নাতে ঢুকতে এক হাত বাকি, এমন সময় সে উল্টার দিক চলে যাবে, উল্টার দিক যে কুফুরি কাজ করে, জাহান্নামের কাজ করে, জাহান্নামে চলে যাবে। সারা জীবন জান্নাতের পথে এবং জান্নাত এক হাত বাকি, সেই লোকটা উল্টার দিক চলে গেল। এর উল্টাটাও আছে, কেউ জাহান্নামের কাজ করতেছে, জাহান্নাম এক হাত বাকি, জাহান্নাম এক হাত বাকি, দেখা যাবে হঠাৎ তার চেঞ্জ এসে গেছে, জীবনের মধ্যে পরিবর্তন এসে গেছে, তখন সে তওবা তিল্লা করে নেক আমল করে বেঁচে চলে যাবে। যখন এই অবস্থা, তাহলে আপনি শিওর কিভাবে হবেন যে আমি যে ইবাদত করছি, যা চিল্লা লাগাইছি আমি দেশ বিদেশে, আর আমার হাতে যত লোক মুসলমান হয়েছে, এ মোটামুটি আমার কি হয়ে গেছে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, এইটা চূড়ান্ত করার কোন উপায় নেই। আপনাকে চেষ্টা করেই যেতে হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। ইয়াবাম ওরা ইয়ানা ইয়াবাম জুস্ত জুয়ে মিকুনাম হাসেল আয়াদ ইয়ানা আয়াদ আর জুয়ে মিকুনাম। আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাইলাম কি না পাইলাম এটা আমার বিষয় না, এটা আল্লাহর বিষয়। আমার বিষয় হলো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা। কেমনে চেষ্টা করবে? ওলামাদের সহবতে দেবে, একটা কাজ দিনের উপরে চলার জন্য, দিন পাওয়ার জন্য, দিনের উপরে টিকে থাকার জন্য একটা বুনিয়াদি কাজ, আরগুলো সব ডালপালা। সেই একটা বুনিয়াদি কাজ কি? ওলামাদের সহবত। এই একটা যে করবে আল্লাহ তাকে কোনদিন গুমরাহ হইতে দিবে না, এবং তার জন্য ওয়াদা করা হয়েছে আল্লাহ তাকে ইমানি মৃত্যু দান করবে। তাহলে দেখা গেল হাদিস দ্বারা যে মুমিনের কোনো অবসর নেই। তাহলে এই মাসের নাম অবসর পালন রাখা হয়েছে কেন? অবসর তো নেই, আবার নাম রাখা হয়েছে অবসর পালন করতে হবে। আপনাদের কোনো প্রশ্ন হয় না? হ্যাঁ হ্যাঁ প্রশ্ন হয়, জবাবও সহজ, কঠিন প্রশ্ন না। জবাব হলো আল্লাহ একটা অবসর দিছেন একটা জরুরি কাজের জন্য। সামনের মাসে যেহেতু হজ আসতেছে, তারপরে উমরা আসতেছে, তারপরে ঈদ আসতেছে, তারপরে কুরবানি আসতেছে, যদি একসাথে এতগুলো জিনিস একসাথে হয়ে গেল, হজ উমরা ঈদ কুরবানি, এগুলোর মাসায়েল জানতে হবে না? ওই মাসায়েল জানার জন্য কইছে অন্য কাজের থেকে অবসর হও, অবসর হয়ে এই চারটের মাসলে জানো, এই চারটের মধ্যে যেন ভুল না হয়। আল্লাহ বিধানও দিছে, আর বিধান আপনি যাতে শিখতে পারেন হ্যাঁ তার জন্য সময়ও দিছে। আপনি একথা বলতে পারবেন না, আল্লাহ আপনি বিধান তো দিছিলেন কিন্তু আমি তো চাকুরিজীবী ছিলাম, আমি তো টাইম পাই নাই, এই কথা বলার কোন সুযোগ নেই। আল্লাহ টাইম দিয়ে দিছে এই মাস, এই মাসে কোন ইবাদত রাখে নাই, এইগুলো শেখো, এইগুলো শেখো, হজ শেখো, উমরা শেখো, কুরবানি শেখো, ঈদের নামাজ শেখো, কারণ এক একটা ভুল হয়ে গেলে ওই ইবাদতটা নষ্ট হয়ে যায়। এই ইবাদত গুলোর মধ্যে এক একটা ভুল হয়ে গেলে এত বড় ইবাদত যার উপরে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, এগুলো কি হয়ে যায়? নষ্ট হয়। যেমন ধরেন কুরবানি, কুরবানিতে আপনি একজন শরীক নিলেন যার কুরবানির দ্বারা উদ্দেশ্য আল্লাহকে রাজি করা না, গোশত খাওয়া। উদ্দেশ্য কি? গোশত খাওয়া। তো সাত জনের কুরবানি বাতিল। আজকাল আহলে হাদিস না মশলা দিচ্ছে শরীক হয়ে কুরবানি করা জায়েজ নেই, একজনে একটা দিতে হবে। ওরা তো টাকা পায় ইহুদিদের থেকে, মনে করছে সবাই পায়, আমরা যখন পাই তো সবাই পায়, তাদের এই মশলা সহি না। দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন পর্যন্ত কি হওয়া যাবে? একজন আপনি নিছেন গোশত খানে ওলা, আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য না, তাহলে কি তার একটা বাতিল হবে না সাতজনটা বাতিল হবে? অথবা একজন শরীক আপনি এরকম নিছেন, একজন শরীক যার টাকা হালাল না, ব্যাংকে চাকরি করে, কোন ব্যাংকে চাকরিওয়ালার জন্য কারোর সাথে মিশে কুরবানি করা ঠিক না, সে তার টাকা দিয়ে একা করবে, কবুল করা না করা আল্লাহর ইচ্ছা, সে কারোর সাথে মিলবে না। আপনি মিলে করলেন, এত আপনার কুরবানি কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। অথবা সাত শরীক মিলে যে করলেন, গোস্ত দাড়ি পাল্লা দিয়ে বন্টন করলেন না সমানভাবে ভাবে, আন্দাজ করে বন্টন করলেন, আন্দাজ করে এই 7 ভাগ পাল্লা মোটামুটি ঠিক আছে লয়ে যান, মোটামুটি ঠিক আছে 4টা ছেলে লয়ে যান, আন্দাজ করে ভাগ করলেন, এত নষ্ট হবে। এইরকম কদমে 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 নষ্ট হয়ে যায়। এটা যদি আগে না শেখা হয় তো কুরবানি দেওয়ার সময় শিখবে, তখন টাইম কোথায়? তখন তো কুরবানি নিয়েই ব্যস্ত, গোস্ত নিয়েই ব্যস্ত। অনেক জায়গায় আবার সামাজিক ভাবে এক অংশ কালেকশন করে, সামাজিক ভাবে করে না করে, এটা আবার সবাই দেয় কি না? এটা নাজায়েজ, এটা নাজায়েজ। কুরবানির গোশতের মধ্যে আল্লাহ তাআলা কুরবানি দাতাকে অধিকার দিছেন যে তুমি পুরাটা খাইলে খাইতে পারো, আর তুমি চাইলে এক ভাগ গরিবকে দাও, এক ভাগ আত্মীয় স্বজনকে দাও, আর এক ভাগ তুমি রাখো, 3 ভাগ করো, এটাও করতে পারো। আর তুমি যদি কাউকে না দাও, পুরোটা নিজে খাও, কুরবানি করতে হবে আল্লাহর জন্য, কিন্তু গোশত খাইলো নিজে, এতে কুরবানির কোন ক্ষতি হবে না, কোন সমস্যা হবে না। তো এই কথাটা কেন বললাম? কুরবানির গোশতের ব্যাপারে আল্লাহ দাতাকে অধিকার দিচ্ছেন। আপনি তো সমাজে বাধ্যতামূলক তুলবেন যে তোমার এক ভাগ দিতে হবে, তাহলে ওই কুরবানির দাতার আল্লাহ যে অধিকারটা দিছিল তো তুমি ফ্রি মাইন্ডে করো, এই অধিকার কি বহাল আছে না বাতিল হয়ে গেছে? আপনাকে কে আল্লাহর দেওয়া অধিকার, আল্লাহর দেওয়া অধিকার বাতিল করার আপনাকে অধিকার কে দিছে? এই জন্য অনেক এলাকায় এখনো এই সিস্টেম আছে, এই সিস্টেম আছে, এটা ঠিক না, এই যে এক ভাগ নিচ্ছে। অনেকে তো মান্নত থাকে, অনেকের অন্য কিছু থাকে, সেটা দেয়া দেয় ধনীরাও খাইতেছে, করবেন এরকম প্রত্যেকটাই ভুল হইতে পারে, কুরবানিত হইতে পারে, ঈদের নামাজের তকবীর দিলেন না, 6টা দিতে হবে, আপনার 1টা বাদ পড়ে গেল, আপনার নামাজ তো শেষ, নামাজ শেষ। ঈদের নামাজে বলছে সুন্নতি লিবাস পরে আসতে, সুন্নতি লিবাস, আপনি কি সুন্নতি লিবাস পরে আছেন? গলা একখান হার, হ্যাঁ, আর ব্যাসলেট পরছেন, আর কানের দুল পরছেন কিনা জানি না, অনেকে কানের দুলও পড়তেছে, এগুলো পড়তেছেন, এই আর রেশমি আড়ং থেকে 4,000 টাকা দিয়ে রেশমি পাঞ্জাবি আনছে, আড়ং থেকে কি আনছে? রেশমি সুতার যে পাঞ্জাবি, এটা হারাম না? এটা পুরুষের জন্য স্বর্ণ এবং রেশম দুনিয়াতে হারাম, বেহেশতে হালাল। আপনি ঈদ পড়তে এসেছেন 2 হারাম লয়ে, রেশমি পাজামা তাও দিচ্ছেন কোথায়? টাকনুন নিছে, একজন আমি দেখলাম টাকনুন নিছে এতখানি জমা, পাজামা খুলে দিলে 1 হাত হবে, তা আমি প্রায় 10 মিনিট চেয়ে থাকলাম এটা গবেষণা করার জন্য, যে এটা ছাড়ে কখন? এটা সে লোক দেখে ফেলছে, আমি যে এটা নিয়ে গবেষণা করতেছি এই লোকটা দেখে ফেলছে। তো পরে জানতে পারলাম তো পরে সে বাড়তিটা কেটে ফেলছে, কারণ সে পুরুষ মানুষ, তার টাকনুন নিচে যাওয়ার কোনো সুযোগ নেই, টাকনুন নিচে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ঈদের দিনে টাকনুন নিচে দিয়ে আসলেন আর গলায় চেন লাগাই আসলেন, এটা সুন্নতি রেওয়াজ হয়েছে না হারাম হয়েছে? আপনার নামাজ কি কবুল? তা আমি তিনটা থেকে তিনটা মশলা বললাম যে এইগুলোর মাসআলা না জানলে হজ উমরারও মশলা আছে, সেখানেও ভুল করলো হজ নষ্ট হয়ে যায়। সেখানে ভুল করলো কি হয়? হজ নষ্ট হয়ে যায়, উমরা নষ্ট হয়ে যায়। এই ইবাদত গুলো যাতে নষ্ট না হয়, ইবাদত গুলো যাতে নষ্ট না হয়, এই জন্য কি করা হয়েছে? এই মাসটাকে খালি রাখা হয়েছে, আপনাকে আমাকে অবসর দেওয়া হয়েছে। এটা ওই ইউরোপিয়ান অবকাশ যাপন না, এটা এটা আমেরিকান অবকাশ যাপন না, অমুক দ্বীপে চলে গেলেন যে খুব গোষ্ঠ ভোনা করে খাইলেন, সেই অবকাশ যাপন না। এইটা শরীয়তের বিধান, শরীয়তের বিধান শিক্ষা করার জন্য এই সুযোগটা আল্লাহ তাআলা দিচ্ছেন, অন্য কোন ইবাদত দেন নাই। তুমি ইতমিনানের সাথে মশলাগুলো শেখো যাতে কোনোটা ভুল না হয়। গতকাল আমার কাছে ফোন আসছে গুলশান থেকে একজন ইমাম সাহেব, যে করোনার ভয়ে তারা কুরবানি করতে চাইতেছে না, তো টাকাটা সৎকার করে দিলে চলবে কিনা এটা জানতে হবে। এবং তারা শর্ত দিছে আমার নাম বলে ওনার থেকে জানতে হবে, যার কাছ থেকে ফতোয়া আনলে হবে না, যার তার কাছ থেকে ফতোয়া আনলে তাদের হবে না, তারা আমার নাম বলে দিছে যে ওনার কাছ থেকে ফতোয়া আনতে হবে, টাকা দিলে হবে কিনা। আমি ইমাম সাহেবকে বললাম যে কোন মাজহাবে, চারটা মাজহাব আছে না, কোন মাজহাবে কুরবানি না করে টাকা দিলে কুরবানি আদায় হবে না, এটা তো কোরআনের নির্দেশ, এখানে রক্ত প্রবাহিত করতে হবে। দিমা মানে কি? দমন মানে রক্ত, তার বহু বচন দিমা। আল্লাহ বলতেছে তুমি তো কুরবানের গোশত জবাই করলা, এর রক্ত মাটিতে পড়ার আগে আমার দরবারে পৌঁছে যায়। তো টাকা দান করলে রক্ত আসবে কোথেকে? আল্লাহ কইতেছে রক্ত মাটিতে পড়ার আগে আমার দরবারে পৌঁছে যায়, কুরবানি দিতে হবে, টাকা দিলে হবে না। আমি তাকে ফতোয়া দিলাম যে তাদেরকে বলেন কুরবানি দিতে হবে, এরপরও যদি কেউ হটধর্মি করে না আমরা দিব না, এখন করোনা চলতেছে আমরা দিব না, তাদেরকে বলে দিবেন তোমাদের জানাজা পড়া হবে না, তোমরা আল্লাহর কোরআনের নাফরমানি করতেছো। যে আত্মহত্যা করে তার জানাজা পড়া হয়? এমনকি এক যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ঋণ রেখে মরে যায় তাদের জানাজা পড়তেন না, যারা ঋণ রেখে মরে যায়, ঋণ আদায় করার ব্যবস্থা করে যায় নাই, নবীজি তাদের জানাজা পড়তেন না। অন্য সাহাবীদেরকে বলতেন তোমরা পড়ে নাও, তোমরা পড়ে নাও। ঋণ রাখছে, ঋণ কি কোনো পাপ নাকি? ঋণ তো মূলত কোনো পাপ না, কিন্তু কেউ যেন বিনা কারণে বিনা অপারগতায় ঋণ না করে। অনেক মানুষের বদভ্যাস থাকে, কোন জিনিস পছন্দ হয়ে গেলে ওটা ঋণ করে কিনে ফেলে থাকে, কিন্তু আমাদের অনেকের এই বদভ্যাস আছে কিনা? শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, পছন্দের ভিত্তিতে কিনবেন না প্রয়োজনের ভিত্তিতে কিনবেন? শরীয়তের দৃষ্টিভঙ্গি বোঝেন, যত পছন্দ হোক আপনি কিনতে পারবেন না, আপনার ওটা প্রয়োজন হতে হবে। যখন প্রয়োজন হয় তখন ওটা কেনেন, যেটা আপনার পছন্দ হয়েছিল ওটা কেনেন, ওটা না পাওয়া যায় ওর আর একটা পাওয়া যাবে ওটা কেনেন। এই শরীয়তের এই মেজাজ বুঝতে হবে, ফর্মুলা বুঝতে হবে, যে কেনাকাটা পছন্দের ভিত্তিতে না, কিসের ভিত্তিতে? এতে আপনার অর্ধেক খরচ বেঁচে যাবে। আপনি যদি শরীয়তের এই ফর্মুলা মানেন অনেক ফালতু খরচ বেঁচে যাবে। আমরা এইভাবে অনেক টাকা উড়াই এইসব করে, যাতে মানুষ করজ না করে, করজগ্রস্ত না হয়, ঋণগ্রস্ত না হয়, এই জন্য হুজুর তাকিদ করার জন্য জানাজা পড়াইতেন না, এবং দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, আল্লাহ আমি তোমার কাছে কুফর থেকে এবং ঋণ থেকে পানা চাই। সাহাবা কেরাম হয়রান হয়ে গেছে, কুফুর এত বড় মারাত্মক, বেইমান হয়ে গেছে কত মারাত্মক, নবীজি তার সাথে ঋণকে মিলাইছে কেমন হলো? আমাদের তো বুঝে আসতেছে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, তারা প্রশ্ন করলো এটার সাথে এটা মিলাই দিলেন, আমরা তো বুঝতেছি না। নবীজি বললেন দেখো ঋণ নেওয়া তো আসলে গুনাহ না, কিন্তু ঋণ নেওয়ার পরে মানুষ ঠিক মতো পরিশোধ করতে পারে না, তখন সে ওয়াদা খেলাপ করতে থাকে, মিথ্যা কথা বলতে থাকে, টাল বাহানা করতে থাকে, তখন সে গুনাগার হয়ে যায়। ঋণটা গুনা না, কিন্তু ওর পরে কি আসতেছে? গুনা আসতেছে। এই জন্য আমি এই দোয়া করছি। নবীজি তখন নাকি ঋণগ্রস্তকে জানাজা পড়েন নাই, তাহলে কোরআনের বিধান যে অস্বীকার করবে তার জানাজা পড়া হবে? কিসের করোনা? মৃত্যুর থেকে ভাগা সম্ভব? আপনি মৃত্যুর ভয়ে কোরবানি করলেন না, এই মৃত্যুতে ভাগতে পারবেন? পারবেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ বলতেছেন 28 পারা, যে মৌত থেকে তুমি ভাগার জন্য চেষ্টা করতেছ এই মৌত থেকে কোনোদিন ভাগতে পারবা না, এই মৌত টাইম মতো তোমার সামনে আসবেই আসবেই। কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম থুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপর তুমি জীবনে কি করছো তার হিসাব হবে, পুরো জীবনের হিসাব হবে কি করছো। আল্লাহ দে মাল দিল, বিবি দিল, সন্তান দিল, বাড়ি ঘর দিল, এই নিয়ামত গুলো পেয়ে তুমি আল্লাহর দিনের সাহায্য করছ না খালি মজা নিছ? মজা নেওয়া নিষেধ না, কিন্তু দিনের সহযোগিতা তো করতে হবে। আল্লাহর নিয়ামত পেয়ে আপনি কতটুক দিনের সহযোগিতা করছেন এটুক নিজে চিন্তা করতে হবে। তো আমি ওই ইমাম সাহেবকে বলে দিলাম টাকা দিলে হবে না, টাকা দিলে হবে না, এবং যে এর বিরোধিতা করবে বলে দেন তার জানাজা পড়া হবে না, তাকে জানাজা ছাড়া দাফন করে রাখা হবে, মাটিতে পুঁতে রাখা হবে, দেখেন কে কে রাজি আছে। টাকা কখন দেওয়া যায়? কোরবানের দিনগুলোতে একটা লোক মারাত্মক অসুস্থ ছিল, মারাত্মক অসুস্থ ছিল, কোন রকম তার কোরবানি করার শক্তি ছিল না, তার কোন লোকজনও নেই। সে কোরবানির পরে যায় হাসপাতালতে বেরোয়, এখন কি করবে? এইখানে মাসআলা হলো যে সে কোরবানি করলে হবে না, তাকে টাকা গরিবদেরকে দিতে হবে। দেখেন এখানে একদম উল্টা, সে জানোয়ার কিনে কোরবানি করে তারপরে গোশত বিলাই দেয়, হবে না। ওখানে কি দিতে হবে? টাকাই দিতে হবে, টাকা গরিবদের মধ্যে বিলি করতে হবে। দুই জায়গায় দুই রকম। আর একটা আছে আমাদের দেশে বলে মান্নত সৎকা, এটাতে আল্লাহ তাআলা এখতিয়ার রাখছেন, এখতিয়ার রাখছেন। আপনি ওই জানোয়ারও দিতে পারেন, আপনি জানোয়ারের টাকাও দিতে পারেন, আপনাকে অধিকার দেওয়া হলো। ওই জানোয়ার দেওয়া জরুরি না, ওখানে অধিকার দেওয়া হয়েছে। তিন নম্বর ক্লিয়ার হয়ে গেছে না? কোরবানিতে কোরবানির সময় কোরবানি করতে হবে, কোন করোনা চিন্তা করলে হবে না। কিসের করোন? আমার মৃত্যু তো আসবে, আসবেই। এই যারা মাস্ক পরতেছেন এরা করোনায় মরতেছে না? যারা মাস্ক পরে এদের কারোর করোনা হয় নাই, কি ফায়দা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে আইন করছে, ফায়দাটা কি? এটার দিকে মৌত ঠেকানো যায়? সরকারও ফয়সালা করে দিচ্ছে, এগুলো বলদামি, বলদামি বলে, অনর্থক একটা কাজ। কারণ এটাকে বলা হয় ঠুসি, কি বলা হয়? এটা গরুকে পরানো হয়, ধান খেয়ে ফেলে এই জন্য গরুকে পরানো হয়। পরে মানুষ যখন গরু হয়ে গেল তখন মানুষদেরকেও পরানো হলো, তুই গরু হয়ে গেছিস তুইও পর। এইভাবে এখানে আমরাও পড়তেছি, বিশ্ব স্বাস্থ্য গাধা, ওই গাধার গাধামের কারণে সরকার বেকুব, এটা আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে, অনর্থক, অনর্থক। যাই হোক, আল্লাহ রহম করুক, আল্লাহ এর থেকে আমাদেরকে মুক্তি দান করুক। এর ভয়ে কোন ইবাদত ছেড়ে দেওয়া যাবে না, কুরবানির সময় কুরবানি করতেই হবে। একান্ত যদি আপনি করতে না পারেন, আপনার মহল্লায় অনুমতি না দেয়, বড় বড় মসলারা এসে বাধা দেয়, বড় বড় মসলারা, হ্যাঁ, বিভিন্ন কাঁঠাল লীগ, অমুক লীগ আছে না, এরা এসে নিষেধ করে, তাহলে আপনি এক কাজ করবেন, আপনার কুরবানির টাকাটা একটা কমই মাদ্রাসায় দিয়ে দিবেন, যে আপনারা এই এই নামে আমার পক্ষ থেকে কুরবানি করেন, করে গোশতটা ছাত্রদেরকে খাওয়াই দেন। আমরা আমাদের মাদ্রাসায় এই উদ্যোগ নিছি, এই উদ্যোগ নিছি। আমাদের এই ছোট মাদ্রাসাটা করা যায়, কোন মহল্লায় যদি, হ্যাঁ, মাস্তানরা, বড় ভাইরা নিষেধ করে যে এই মহল্লায় কোরবানি হবে না, তাহলে টাকা মাদ্রাসায় দিয়ে দেন আর নাম দিয়ে দেন। যদি মনে চায় কিছু গোশত নিতে, গোশত নিয়ে দেবেন, কিছু গোশত 10 কেজি নিয়ে গেলেন, এটা করতে পারে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ একটা মশলা, সেটা হলো হজ বন্ধ করা হয়েছে, শুনছেন আপনারা? এটা দুনিয়াতে কারোর কোন অধিকার নেই, এটা আল্লাহর আদেশ। হজের উপরে আল্লাহ ভিন্ন সূরা নাজিল করছেন 17 পারায়, সূরাতুল হজ। এটা বন্ধ করার কারো অধিকার নেই। বাইতুল্লাহ শরীফ সৌদি সরকারের বাপের সম্পত্তি না, এটা আল্লাহ সম্পত্তি। এখানে হজের সময় আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মানুষকে দাওয়াত দিছে, তোমরা আসো আমার ঘরে তওয়াব করো, মিনায় থাকো, মুজদালিফায় থাকো, আরাফায় থাকো, কারণ এই কয়েকদিন আমার নৈকট্য এই জায়গায়, আমার নৈকট্য এই জায়গায়। এটা বন্ধ করার অধিকার কারণ নেই, কারণ তারা এটা অনধিকার চর্চা করতেছে। হজে গেলে দেখবেন জায়গায় জায়গায় তালিম হইতেছে, আপনারা অনেক হজে গেছেন না, দেখছেন মসজিদে মদিনায় মক্কায় জায়গায় জায়গায় তালিম হইতেছে। কিসের তালিম হয় জানেন? ইমান আকিদার তালিম হয়, ইমান। অথচ করোনার সময় দেখা গেল ওদের ইমান আকিদা সবচেয়ে দুর্বল, পুরা পৃথিবীর মধ্যে সৌদি আল্লাহদের ইমান আকিদা সবচেয়ে দুর্বল। ওরা দুনিয়ার মানুষকে কি শিখাই দিছে? কারণ ইমান আকিদার কিতাবে লেখা আছে সংক্রামক নেই, কোন রোগ সংক্রামক না। তা তুমি এত মরতেছো কেন? ভয়তে ভয়তে মরতেছো কেন? নামাজ বন্ধ করলে কেন? জুমা বন্ধ করলে কেন? হজ বন্ধ করলে কেন? আবার বাইতুল্লাহ জীবাণু মুক্ত করতেছে, বাইতুল্লাহ মনে হয় জীবাণু গিজ গিজ করতেছে, ওরা যন্ত্র দিয়ে এরা মুক্ত করতেছে। তাহলে বাইতুল্লাহ প্রত্যেকে জীবাণু আছে, কি যে তামাশা করতেছে আল্লাহ। যাই হোক, এটা বন্ধ করার অধিকার কারণ নেই, তারা অনধিকার চর্চা করছে। এই সরকারটা মূলত, তাদের এই সরকারটা এটা সঠিক সরকার না, অবৈধ। এক দেড়শো বছর আগে তখন খেলাফতে উসমানিয়া চলতেছিল, খেলাফতে উসমানিয়া ইংরেজদেরকে হাত করে তাদের সাহায্য নিয়ে এই খেলাফতে উসমানিয়া লোকদেরকে শহীদ করে এরা স্বাধীন হয়েছে। এরা কি হয়েছে? স্বাধীন হয়েছে। তো খেলাফত ব্যবস্থাকে নষ্ট করে এরা স্বাধীন হয়েছে। এদের গোড়া গলত, গোড়া গলত। মাওলানা থানবী সেই দেবানে মন্তব্য করছে, এরা শেষ পর্যন্ত ইহুদি বা নাসারা হবে, যারা এই কাজটা করলো এরা ইসলামের উপর থাকবে না, এরা হয় ইহুদি হবে না হয় খ্রিস্টান হবে। তাই হয়ে গেছে, এদের সব কর্মকাণ্ড ইহুদি না আর নাসারাদের সাথে মিলে তাদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে টাকা টুকি দেয়। তো এইভাবে গলত ভাবে তারা ক্ষমতায় আসছে। ক্ষমতা আসার পরে একটা ঘোষণা দিল যে আমাদের এই রাজ্য কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে। কি অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী, এর বাইরে কিছু হবে না। তো যদিও তাদের এইভাবে মুসলমানদেরকে কতল করে ক্ষমতায় আসা, আবার বিধর্মীদের সাহায্য নেওয়া, ইসরায়েলকে বসানো, ইসরায়েলকে ওই তো ইংরেজদের সাহায্য নিছিল বলেই তো তাদের কথা ইসরায়েলকে বসাইতে হয়েছিল। ইসরায়েল কি এমনি আসছে নাকি? ইসরায়েলকে তো দাওয়াত দিয়ে আসছে। তো পুরা দুনিয়ার মুসলমান বিশেষ করে ওলামা খুব অসন্তুষ্ট ছিল, খুব অসন্তুষ্ট ছিল। কিন্তু এই ঘোষণাটা দেওয়ার কারণে তাদের দিলে একটু শান্তি আসল। ঘোষণা দিল, কাজও করলো, ঘোষণাও দিল কাজও করলো, সব জায়গায় কাজী বসাই দিল, কাজী কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে, এর বাইরে কারো মন গড়া বিচার চলবে না। তো ভালো কথা, সবাই খুশি হয়ে গেল। যাক, যদি অবৈধভাবে আসছে তো এই কাজটা তো ভালো করছে। কিন্তু বাদশাহ সালমান যখন আসলো তখন তো নিয়ে তারা এই ওয়াদা থেকে সরে গেছে, এই ওয়াদা থেকে সরে গেছে। এখন তারা কোরআন সুন্নাহর উপরে নেই, সৌদি সরকার কোরআন সুন্নার উপরে নেই। এখন আল্লাহর যত রকম নাফরমানি হইতে পারে সব তারা চালু করছে, তারা সিনেমা চালু করছে, তারা গানের আসর চালু করছে, তারা মেয়েদের ড্রাইভিং চালু করছে, তারা সহশিক্ষা যুবক যুবতীদের একসাথে শিক্ষা, দেখলে মনে হবে যেটা সৌদি আরব না লন্ডন আমেরিকার কোন কলোনি। এই সহশিক্ষা তারা চালু করছে। আমি যে কয়েকদিন আগে উমরায় গেলাম, ইমিগ্রেশনে কোন পুরুষ দেখলাম না যারা সিল মারতেছে, ইমিগ্রেশনে একটা পুরুষ দেখি নাই, সব মহিলা। এখন তারা যা করতেছে, এই নামাজ পড়তে দিল না, বাইতুল্লাহ নামাজ পড়তে দিল না, এখানে একজন ওইখানে একজন, কি তামাশা। আবার এখন হজ বন্ধ করলো, তাহলে কি তারা ওই ওয়াদার উপর আছে? তারা যে ওয়াদাটা করছিল যে আমাদের এই রাষ্ট্র তো কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, এই ওয়াদার উপর আছে? নেই। আরে তুমি এই আইন করতে, আমরা করোনা পরীক্ষা ছাড়া কাউকে ঢুকাবো না। আমরা মাথা ব্যথা হয়েছে তো মাথা কেটে ফেলবেন না চিকিৎসা নেবেন? ওরা তো মাথায় কেটে ফেলছে, ওরা এমন বেকুব যে মাথা কেটে ফেলছে, হজ বন্ধ করে দিছে। হজ বন্ধ করা যায় আল্লাহর হুকুম? এটা কারো অধিকার আছে? পুরা দুনিয়া মিলে তো এই অধিকার নেই, শুধু সৌদি তো সৌদি, পুরা দুনিয়া মিলে অধিকার নেই যে হজ বন্ধ করবে। পুরা দুনিয়ার মানুষের হক, মুসলমানদের হক। তুমি করোনা পরীক্ষা করো যে করোনা সার্টিফিকেট আনতে হবে নেগেটিভ, তা নাহলে আমি ঢুকতে দিব না, ঠিক আছে ওয়েলকাম, এটা করো, এটা না করো। এটা কেন বললে যে হজ হবে না, বাইরের থেকে কোন দেশের থেকে লোক আসতে পারবে না? তারা এখন যত রকম পাপাচার হইতে পারে, আল্লাহর নাফরমানি হইতে পারে, সব দাঁড়ি করে দিছে। এই সালমান আর তার ইহুদি বিবির পোলা, ইহুদি বিবির পোলা মিলে এই কাজ করছে। ক্ষমতা দেওয়ার আর লোক পাও নাই। এই ইহুদি বিবির পোলাটারে খুঁজে পাইছো তুমি মুসলিম বিশ্বের ক্ষমতা দেওয়ার জন্য? ওর মা তো ইহুদি, ইহুদি, তারা মিলে দেশটা গুনাহ দিয়ে ভরে ফেলছে। এই জন্য বর্তমান বিশ্ব মুসলিমের কর্তব্য দায়িত্ব, কেউ এই দায়িত্ব এখনো পালন করছে কিনা আমি জানি না, যে সৌদিকে প্রতিবাদ করা, তোমরা এই সমস্ত আল্লাহর নাফরমানি বন্ধ করো, হজের অনুমতি দাও, আর যদি এগুলো না করো ক্ষমতা ছাড়ো, ইসরায়েল যাই থাকো, তোমাদের জায়গা হলো ইসরায়েল, তোমরা ইসরায়েলের লোক, ইসরায়েল যাই থাকো। হয় গুনাহ বন্ধ করো, হজের অনুমতি দাও, আর নাই এই পবিত্র ভূমি ছেড়ে দাও। পুরা দুনিয়ার মুসলমানদের উচিত এই দাবি তোলা, প্রতিবাদ করা, তাদের থেকে সমর্থন প্রত্যাহার করা। কিন্তু বিশ্বে তো মুসলমান নেই, যা আছে এগুলো আদমশুমারিতে, যা আছে কিসে? আদমশুমারিতে। ওই তসলিমা নাসরিন মার্কা, তসলিমা নাসরিন, দাউদ হায়দার, হ্যাঁ এই মার্কা আর কি। এরা ইসলাম সম্পর্কে কিছু জানেও না, কোন স্পিরিট নেই, কোন জিহাদি জজবা নেই, হক কথা বলার মতো সাহস নেই, হক কথা বলার মতো সাহস নেই, যা করতেছে তাই, যা করতেছে তাই। সব চুপচাপ মেনে নিছি, উল্টা সিধা আল্লাহর নাফরমানি এই পবিত্র জমিনে হইতেছে। মক্কা মদিনায় হালাল গোশত পাওয়া যায় না, আপনি চিন্তা করতে পারেন? মক্কা মদিনায় হালাল গোশত পাওয়া যায় না, এই যে হাজিরা দিয়ে খাইতেছে হালাল না, কি হজ, কিসের হজ হয়? হারাম খাইতেছে। ওখানে ঢুকাইছে KFC, যত ইহুদি খ্রিস্টানদের কোম্পানি আছে না, এইগুলো ঢুকাইছে। আর সব মুরগি আসতেছে ব্রাজিল থেকে, তার একটারও কোরবানি জবাই করা সহি হয় নাই, এগুলো খাওয়াইতেছে। মক্কা মদিনায় অধিকাংশ গোশত হালাল না, হারাম, এইগুলো এরা করছে। এই ইহুদি খ্রিস্টানদেরকে এরা দাওয়াত দিয়ে আছে, এদের বন্ধু আল্লাহর দুশমন। এই ব্যাপারে বিশ্বের যারা মুসলিম নেতা, এই দু একজন একটু বলে, এরদোগান একটু বলে, তাকে ধন্যবাদ জানাই, মাহাতির কিছু বলে, তাকে ধন্যবাদ জানাই, এই দুটা লোকের কিছু বলতে শোনা যায়, আর কোন মুসলিম নেতার কোন বক্তব্য আমার জানা নেই, সব খামোশ। না ইসলাম সম্পর্কে জানে, কিচ্ছু জানেও না, কি করতে হবে তাও জানে না, কি দায়িত্ব তাও জানে না, তার যা ইচ্ছা তাই করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে। আর আমরা তামাশা দেখব তাহলে আমাদের ঈমান থাকবে? আমরা দূরের থেকে তামাশা দেখলে ঈমান থাকবে? আমরা কিছু না পারি প্রতিবাদ করতে পারি, তোমার এটা ঠিক না, এটা বন্ধ করো, এটা এইভাবে করতে হবে, অন্তত প্রতিবাদ যদি করা হয় তবুও ঈমান রক্ষা হবে। আর যে প্রতিবাদ করবে না, আর প্রতিবাদ করলে তার কাছে খারাপ লাগে, যে হুজুর এসব বলে কেন, রাজনৈতিক কথা, কোন পার্টির কথা এটা, জীবনও রাজনীতি করি নাই আমি, এবং বাকি জিন্দিগিও রাজনীতি করার ইচ্ছা নেই, এই জন্য আমার কোনো কথা রাজনৈতিক না। মনে হয় এরকম, যেহেতু আমি অন্যায়ের প্রতিবাদ করি, যেই হোক আমার জিন্দেগি আল্লাহর দ্বীনের জন্য সপর্দ করে দিছি, কি হবে আল্লাহ যা করে যাই হবে, কিন্তু আমি তো হক কথা বলবো, আমি তো হক কথা বলবো, যার পছন্দ হয় হবে, যার না হয় না হবে। এর জন্য আপনারা দোয়াও করেন, এবং যাদের লেখালেখির সুযোগ আছে লেখালেখি করেন, যাতে এই এত বড় পাপাচার বন্ধ হয়, হারাম শরীফে এত গুনা, এত গুনা, এত বেপর্দা, এত জেনা বেবিচার, এগুলো বন্ধ হয়, এর জন্য আল্লাহ কাছে খুব দোয়া করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ কথা, গত জুমায় আপনাদেরকে বলছিলাম, গত জুমায় আপনাদেরকে বলছিলাম যে আমাদের এখানে স্থান সংকুলন হইতেছে না, আমরা এই মসজিদের তিন তালা করার সিদ্ধান্ত নিচ্ছি। গত সপ্তাহে রড উঠানো হয়েছিল গত শুক্রবার, আজকে দেখতেছেন এখানে সিমেন্ট ভর্তি, আর রাস্তায় দেখেন ইট ভর্তি। হ্যাঁ, মানে দু চার দিনের মধ্যে ইনশাআল্লাহ তিন তালা ছাদ ঢালাই হয়ে যাবে, ধার কর্জ করে দুই তিন দিনের মধ্যে, দুই তিন দিনের মধ্যে ছাদ ঢালাই হয়ে যাবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য আমি দু চার মিনিট সময় দিচ্ছি, কিছু ভাই একটু ঘুরে, যার যা তৌফিক হয়, যার যা তৌফিক হয়, কোনো বাধ্যতা বলুক না, যার যা তৌফিক হয়, আপনারা এই ছাদের জন্য, এই মসজিদের তিনতলা ছাদের জন্য কিছু দিয়ে দেন, তারপরে ইনশাআল্লাহ আমরা সুন্নত পড়ব। আজকের দিনটা ইবাদতের জন্য, তাড়াতাড়ি করে লাভ নাই, আজকের দিনটা মূলত কিসের জন্য, শুক্রবার ইবাদতের জন্য, আপনি যে ফালতু কাজে লাগবেন তার জন্য শুক্রবার না। যতক্ষণ মসজিদে বেশি থাকা যায় ততক্ষণ আমাদের লাভ। ভাই এটা গত জুম্মা আমি বলছিলাম, এটুকু আপনার সাথে যাবে। এই যে টাকাটা দিলেন, অল্প কয়েক টাকা দিলেন, এটাই আপনার সঙ্গে সাথী। আজ লাখ লাখ রেখে গেলেন, লাখ লাখ রেখে গেলেন, এটা কোনো কাজে তো আসবে না, আপনার আজাবে আসতে পারে। কারণ এটা দিয়ে যদি আপনার ছেলে মদ খায় আর জোয়া খেলে, তো ডান্ডাটা আপনার উপর পড়বে। ঢাকাতে এক বক্তা ছিল, খুব প্রসিদ্ধ বক্তা, এখন মারা গেছে, খুব প্রসিদ্ধ বক্তা ছিল, মারা গেছে। তার নাম হল মাওলানা আব্দুল গাফফার। মাওলানা আমরা পুরানা লোকেরা চিনতে পারতেন, পুরানা লোকেরা হয়তো চিনবেন এই বক্তাকে, দেখলে মনে তো হাফসা থেকে আস, কালো কুচকুচে, মনে হাফসা থেকে আস। তুমি একটা ওয়াজ করতেন, আরে আমার আল্লাহ রে, মাল দিলি গাধা রে, গাধা গেল মইরা, মাল রইল পইরা। তুমি এই ওয়াজ করতেন, আরে আমার আল্লাহ রে, মাল দিলি গাধা রে, গাধা গেল মইরা, মাল রইল পইরা। এই যে জমা করতেছে, এটা তো কারণের কাজ, জমা করা কারণের কাজ। মুক্ত আছে দিচ্ছেন, এটা আপনি সাথে নিয়ে যাচ্ছেন। এটা আল্লাহ কোরআনে কইছে, তোমার অংশ তুমি সাথে করে নিয়ে আসো, কারোর জন্য ছেড়ে এসো না, তোমার অংশ তুমি সাথে করে নিয়ে আসো। এবার এখন কিছু কিছু দিলেন, এখন তো প্রস্তুতি নিয়ে আসেন নাই, প্রস্তুতি নিয়ে আসেন নাই, কিছু কিছু দিলেন, এটা বরকতের জন্য নিলাম, এটা মনে করেন বিসমিল্লাহ, এখন সূরা ফাতিহা শুরু হয়নি। তাহলে পরে আপনারা যার যখন সুযোগ হয়, হ্যাঁ, উল্লেখযোগ্য আপনার তৌফিক অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী উল্লেখযোগ্য টাকা আপনারা এখানে কমিটির কাছে পৌঁছাই দিবেন, যাতে একটা মসজিদের একটা সাদ কি দু এক টাকা লাগে নাকি, কয়েক লক্ষ টাকা লাগবে, আট দশ লাখ টাকা লাগবে। এটা আপনারা মেহরবানি করে, করোনা হোক যা হোক, হ্যাঁ, করোনা হলে টাকা খরচ করা যাবে না, আর টাকা আল্লাহ দিবে, আপনি একদিক দিয়ে খরচ করবেন, আল্লাহ আর একদিক দিয়ে আপনাকে দিবে, ওইসব চিন্তা করবেন না। চিন্তা করেন যে দিনের জরুরত আমি খরচ করব, দেওয়ার মালিক আল্লাহ, অন্য সময় বাকিটা পৌঁছাই দিবেন। বিসমিল্লাহ হলো ফাতিহা পরে 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 আপনারা করবেন। সবাই রাজি আছেন তো? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।